আজকের এই পাঠ পর্যন্ত। এই হচ্ছে কিশোর ধ্যান, তার মধ্যে এই মঠটি অবস্থিত। মঠের সংস্থাপক
সঙ্গনেতে এসে খোলটাকে ভেঙে দিয়েছিল। তারপরে চৈতন্য মহাপ্রভু বিরাট বৈত নগর সংকীর্তন নিয়ে চাঁদ কাজীকে দলন করেছিলেন। পরে আমরা ওখানেতে যাব। এইখানেতে চৈতন্য মহাপ্রভু অষ্টপ্রহরিয়া ভাব তিনি প্রকাশ করেছিলেন এবং যে যা মানে তাহাকে তাই দিয়েছিলেন, কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, শচী মাকে দেন না
ব্যাস পূজা এখানে।
আর এইখানেতে ব্যাস পূজা হয়েছিল। নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গলাতে মালা দিয়ে, যে ব্যাস পূজার উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের অথবা চৈতন্য মহাপ্রভুর উপাসনাই হচ্ছে ব্যাস পূজা। এইখানে ব্যাস পূজাও হয়েছিল, এইখানে সাত প্রহরিয়া ভাবেতে বিষ্ণু খট্টার উপরে বসে ভাবেতে আবিষ্ট ছিলেন, সকলকে এক ধারা থেকে প্রেম দিয়েছেন, কিন্তু মা শচী দেবীকে দিবেন না, বলিয়া তুমি বৈষ্ণব অপরাধী, তুমি অদ্বৈতাচার্য চরণে অপরাধ করেছ, তুমি বলেছ
অদ্বৈত নয় দ্বৈত,
অদ্বৈত নয় সেটি হচ্ছে দ্বৈত, বিশ্বরূপকে ঘর থেকে বাহার করে দিল আর আমার নিমাইটাকেও বাহার করে দিবে, অতএব ভবিষ্যতে বাহার করে দিবে, এই জন্য অদ্বৈত নয় সেটি হচ্ছে দ্বৈত। মহাপ্রভু বললেন একে প্রেম দিব না। তখন শচী দেবী যে অদ্বৈতাচার্যের ওখানে যান আর তার কাছে ক্ষমা ভিক্ষা মাঙেন, অদ্বৈতাচার তাহারি চরণেতে ক্ষমা প্রার্থনা করেন, তো তুমি জগতের যে একমাত্র ঈশ্বর তাহার তুমি জননী, অর্থাৎ তুমি জগৎ জননী, তোমার কোনো অপরাধ হয় না, তোমাকে বাহানা করিয়ে দিয়ে জগৎকে তিনি কৃপা করে দিয়ে ওই রকম হয়ে করাবেন যে কেউ বৈষ্ণব অপরাধ না করে, সেই জন্য তিনি এইটা দেখিয়েছেন। তারপরে চৈতন্য মহাপ্রভু যখন নিকটে আসলেন শচী মা, তখন তাহাকে কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, বলো গৌর প্রেম বন্দে হরি হরি বল,
আমরা যে স্থানে এসেছি
বালক উৎসাহী যুবক, যেরকম
প্রকাশিত হয়েছে। এটা তার মহিমা,
এটা বুঝতে পারা যায় না। এই যে হচ্ছে তাহার মহিমা, আমরা শুনেছি তাহার মুখেতে যে তাহার মধ্যে যেরকম গুরু নিষ্ঠা ছিল, অপূর্ব নিষ্ঠা। গোপুষ্ঠ দাসকে মনে মনে সংকল্প করেছেন, এই আমার গুরুদেব, আর আমি অন্য গুরু করবো না। আর গোপুষ্ঠ দাস ভগবান মহারাজ বলেছেন যে আমি কোন শিষ্য করবো না। শেষ পর্যন্ত এই দুটোর মধ্যে ওইখানে আপনার এটা বিচার, আর আপনি এরকম হবে ছেলেকে মেরে ফেলবেন, তখন কথাতে কোন রকম থাকে হরিনাম এবং দীক্ষা ইত্যাদি প্রদান করেন। ছিল আত্মচরিত্রে লিখছেন যে সে আমার একটা অভিমান ছিল, যদিও দৈন্য করে লিখেছেন, তথাপি আপনাদের নিকটে বলছি যে আমার অভিমান ছিল যে আমার মতো বড় পণ্ডিত নয়, ধূমধাম পণ্ডিত আকাশে তারা আত্মজীবন বাড়ি দেওয়ার মতো তিনি ক্ষমতা রাখতেন। কিন্তু তিনি বলছেন যে আমার অভিমান ছিল মহাবীর খুব বিদ্বান, কিন্তু এই মহাপুরুষ আমাকে তিনি দীক্ষার ভরি নাম না দিয়ে আর আমাকে দূর ফেলাচ্ছিলেন। তিনি মনে হচ্ছে জাগতিক বিচারে চন্দ্র হলে গোপকুশল দাস বাবাজ মহারাজ, কিন্তু তিনি জগৎগুরু, তার কি রকম পাণ্ডিত্য আমরা, আর কি রকমের ভক্ত আমরা ওর খেলতে নিয়ে বলবো। এই যখন গোপকুশল দাস বাবাজ মহারাজ অপরাধ হলেন নদিয়া কুড়িয়াতে, তখন নদী বাসী দল অনেক মোটা মোটা কাছি দড়ি কিনেছেন, নারকেল দড়ি। বাবাজি বলে দিয়েছেন যে যখন আমার আমি মরে যাব, তখন আমার পায়েতে দড়ি পেঁধে দিয়ে আর নদীতে দড়ি দড়িতে ঘুরিয়ে দিয়ে গঙ্গা নদীতে ফেলে দিয়ে। ওরা মনে করছে যে সে সত্যি সত্যি এইরকম গোপকুশল দাস বাবাজ মহারাজ বলেছেন, তাহার জন্য তারা বুঝতে পারে নাই। তখন প্রভুপাদ বলিয়া সংবাদ পেয়ে মধ্যে গুরু পার্বত ইত্যাদি বহু জনকে সঙ্গে নিয়ে আর কুড়িয়াতে ওখানে উপস্থিত হন। সেই সময়তে তো লড়াই পরস্পর বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা ছিল, আর মারামারি হবে এরকম সম্ভাবনা হলো। সেটা প্রভুপাদ ওর মধ্যে থেকে উঠিয়ে দাঁড়িয়ে বললেন যে আমার গুরু পার্বত মানে পায়েতে কাশি পেতে দিয়া নদীতে গলি গলিতে ঘুরাবে, দেখি তার সামর্থ্য আছে। ওরা বললো যে সে আমারাই তাহার শিষ্য, আর ইনি বলে নিয়েছে ইনি আমার ছাড়া আর কেউকে শিষ্য করেন নাই। ওরা বললো যে সে ওই সমাধি আমরা দিয়ে ওইখানেতে ব্যবসায় করব। প্রভুপাদ বললেন যে সেইটা তার কখনো হতে পারে না, আমার গুরু পার্বত নাকি আমার একই মাত্র গুরু, আর আমি তাহার শিষ্য, আমি নিয়ে যে গঙ্গা ধারিতে তার সমাধি। সেই সময়তে বিরাট কোলাহল হতে লাগলো ওইখানেতে, নদীপের থানার ইনচার্জ ইত্যাদি পুলিশ বরং সব উঠে গেল। সেই সময়তে তিনি বলে দিয়েছে আচ্ছা তোমরা যদি না শিষ্য হও, তাহলে তিনি তো বাল ব্রহ্মচারী ছিলেন, তো তোমরা এক মাসের ভিতরেতে তোমরা ব্রহ্মচারী যদি হয়ে থাকো তাহলে নিয়ে স্পর্শ করো, আর যদি ব্রহ্মচারী না হবে তাহলে তোমাদের মস্তিষ্ক তোমার প্রাণ ছুটে যাবে, তোমার মারা যাবে। তারপরে কেউ উঠলো না। তখন তিনি বলে আছে এক মাস পর্যন্ত যদি কেউ স্ত্রী চিন্তায় এমনি স্ত্রীর সঙ্গে না করে থাকে তাহলে উঠে তাহাদের স্পর্শ করো, কে উঠল না। তারপরে বলে যে সাত দিন পর্যন্ত কেউ অখণ্ড ব্রহ্মচর্য হয়ে থাকে তাহলে না দেহ স্পর্শ করো। আচ্ছা একদিনে গত রাত্রে যদি এইরকম মধ্যে ব্রহ্মচর্য যদি হয়ে থাকে আর কোনো চিন্তা এইসব কুশি চিন্তা না করে তাহলে উঠে না দেহ স্পর্শ করো, আমি দেহ ছেড়ে দিই। যেমন কেউ উঠল না, তখন কর্মে 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 ওখান থেকে বাবাজিরা সব ওখান থেকে পাড়ি দিয়ে গেল, আর কেউ ওখানে থাকলো না। তখন তিনি নিজের সেবকদেরকে নিয়ে আর প্রভুপাদকে কোলে তুলে নিয়ে গেলেন, সেটা গোপকুশল দাস মহারাজকে কোলে তুলে নিয়ে এসে আর গঙ্গা ধারে তাহাকে সমাধি করেন। পরবর্তীকালেতে যখন ওই গঙ্গা ধারেতে ওই সমাধি যখন ফানতে লাগলো, তখন গুরু মহারাজকে আদেশ দেন তিনি, তিনি সব ব্রহ্মচারীজনকে নিয়ে ওইখান থেকে তুলে নিয়ে এসে আবার এইখানেতে চৈতন্য মঞ্জুষা, তিনি বিরাট একটা বৈষ্ণব কোষ করবার তিনি আরম্ভ করেছিলেন। তিনি সেটি তার কালেতে তিনি করতে পারেন নাই। পরবর্তী কালেতে
বৈষ্ণব মঞ্জুষা করতে গিয়েছিলেন,
বৈষ্ণব মঞ্জুষা পরবর্তী কালেতে চুরি করে কতগুলি লোক আর সেইটা নিজের নামে বৈষ্ণব অভিধান নামে ছাপিয়ে দিল। কিন্তু তার এই বৈষ্ণব অভিধান হচ্ছে ইনারি দেই মূলে তে ইনারি, কিন্তু চুরি কর্তা না সে দুই কর্ম। এইরকম ভাবে তিনি দেশে বিদেশে সর্বত্র তিনি প্রচার করেছেন। তার প্রচারের বৈশিষ্ট্য এই যে তিনি বলেছেন প্রত্যক্ষ
পরোক্ষ
পরোক্ষ
অপরোক্ষ
অপরোক্ষ
অধ্যক্ষজ
অধ্যক্ষজ
এবং অপ্রাকৃত।
এই প্রত্যক্ষ মানে ঋণাকৃত আর বিতম্ভাবে, এইটা হচ্ছে
চারবাক,
চারবাকের কথা
নাস্তিক্য দর্শন
অবাধ মনোরম। কিন্তু তার অপেক্ষা এই স্বর্গ ইত্যাদি কথা হচ্ছে পরোক্ষ, তারপরে হচ্ছে শঙ্করাচার্যের অপরোক্ষ, ভগবানের রূপ নাই গুঙ্গাই এগুলি অপরোক্ষ, আর অধ্যক্ষ হচ্ছে রামানুজ ইত্যাদি সমস্ত চার বৈষ্ণবের আচার্যগণের বৈকুণ্ঠের কথা, আর ইনার কথা হলো কি অপ্রাকৃত ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দরের কথা তিনি জগতে প্রচার করেছেন, চৈতন্য মহাপুর এই প্রচার করবার। যেরকম হতে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিত জৈন ভূতলে স্বয়ং রূপ কদা মহিম তদা সমদান্তিক, আমার মনে হয় যে সে রূপ গোস্বামী আর ওই শরৎ গোস্বামী করে ছিল ভক্তি গুরু ঠাকুর, আর তারপরে শ্রীল প্রভুপা শ্রী চৈতন্য মনোভীষ্ট তিনি পূরণ পূরণ করেছেন। যদি তিনি জগতে আসতেন না তাহলে আমরা সব কেউ মহাপ্রভুর কথা কোনো জানতে পারতাম না, আর জগতে এই বিশ্বেতে যে মহাপ্রভুর কথা প্রচার হতো এইসব কিছু হতো না। আমাদের গুরু পার্বত বলতেন যে আমি মহাপ্রভুকে চিনি না, আমি রাধা কৃষ্ণকে চিনি না, আমি রূপ সনাতনকেও চিনি না, আমি ভক্তিবিনোদ ঠাকুরকেও চিনি না, আমি চিনি কাকে একমাত্র প্রভু পাকে, যিনি আমার মতন লোককে দুরন্ত লোককে আমার টিকি ধরে নিয়ে আমি যে সেবাতে নিবৃত্ত করে দিয়ে এই সবগুলি কথা গৌর বাণীতে আমি আমার কানেতে দিয়েছেন। আমাকে এইরকম হয়ে গেলে আমাকে এই কৃষ্ণ ভক্তিতে নিয়োগ করেছেন, এই জন্য এই মহাপুরুষের ঋণী। বিশেষ করে গুরু মহারাজ বলতেন যে যেরকম হতে কুলিয়াতে নদীপেতে এই মহাপুরুষ আমাদের নতুন পরিক্রমা করে নিয়ে ওই সময়তে প্রারম্ভ যখন করেন প্রায় 5-7 হাজার লোক ছিল, ওই সময় নিয়ে যখন পরিক্রমা আরম্ভ করতে করতে কুলিয়া গ্রামেতে তিনি যান, যেখানে আমাদের মঠ আছে ওইখানে প্রৌঢ়া মায়া তলাতে, তখন ওখানকার সহজিয়ারা আর জাতি গোসাই আর ব্রাহ্মণরা সকলে একজোট হয়ে ইনাকে জাল থেকে মারবার চেষ্টা করেছিলেন, কেন তাদের রোজি রুটি সবগুলি বন্ধ হয়ে যাচ্ছিল। যখন ওখানে পরিক্রমা গেল তখন তারা সোনা বোতল বড় বড় পাথর গরম জল ইত্যাদি ছাড়তে আরম্ভ করে, তখন সব প্রাণ বাঁচাইবার জন্য সব যেখানে যেখানে ছাত্র ভঙ্গ হয়ে গেল, যখন সন্ন্যাসী ব্রহ্মচারী সব ওখান থেকে যেখানে সেখানে প্রাণ নিয়ে পালাইলেন, তখন আমাদের গুরু পাদকর্ম প্রভুপাদকে নিয়ে একটি গৃহস্থ বাড়িতে ঘরের ভিতরে তিনি ঢুকেন, আর প্রভুপাদকে বললেন যে আপনি আমার এই সাদা কাপড় পাঞ্জাবি কি শান্তিপুর পাঞ্জাবি আর ধুতি আর এই কাপড় টাপড় নিয়ে আপনি এখানে ব্রহ্মচারী সাজুন আর আপনার ওই বেশটা আমাকে দিয়ে দেন। প্রভুপাদের তিনি নিয়ে সব কাপড় প্রভুপাদ তার গ্রন্থ দিয়ে দিলেন, তার কাপড় দিয়ে দিলেন, তার সব সাজসজ্জা তাহাকে দিয়ে বিনোদ বিহারী ব্রহ্মচারী সারলেন, আর তাহার বদলে তিনি তাহার গ্রন্থ ইত্যাদি দিয়ে তাহাকে সন্ন্যাসী শিশু ত্যাগ করেন। কে বলে যে আমাদের গুরু পার কর্ম অন্য লোকের তাহার সন্ন্যাসী শিশু, প্রভুপাদ নিজেই যখন দণ্ড তাহার দণ্ড দিয়ে দিলেন এর বৃদ্ধ দণ্ড, আর তাহার এই কাপড় কাপড় সব নিয়ে তাকে পরিয়ে দিলেন সন্ন্যাস, তাহলে তার সন্ন্যাস গুরু কে? আমি জানি যে প্রভুপাদ তাহার একমাত্র সন্ন্যাসের গুরু, তথাপি তিনি জগতের একটা মর্যাদাকে রক্ষা করার জন্য তার প্রিয় পূজ্যপাদ সিদ্ধার মহারাজকে তিনি এই মর্যাদা দিয়ে সন্ন্যাস দিয়ে কাটমাতে তিনি গ্রহণ করেছেন। আর প্রভুপাদের পরে যে সমস্ত পরিক্রমা ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছিল, পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, ভাগবত পত্রিকা গৌড়ীয় পত্রিকা গৌড়ীয়, তারপরে হারমোনিস্ট ইংরেজিতে আসামিয়া তেলুগু ভাষাতে হিন্দি ভাষাতে সেই ভাগবত পত্রিকা ইত্যাদি গ্রন্থ প্রকাশন সব বন্ধ হয়ে যায়। গুরু মহারাজ আবার প্রতাপেতে তিনি গুরু মহারাজকে আদেশ দিলেন তুমি এখনো কি সন্ন্যাস গ্রহণ করো নাই, এখনো করলে 2-3 বার স্বপ্নে দিয়ে শেষ বারেতে প্রভুপাদ গুরু মহারাজ সন্ন্যাস নিয়ে আবার পুনঃ পত্রিকা প্রচার করলেন, তখন ছিল গৌড়ীয় গৌড়ীয় পত্রিকা, ভাগবত ভাগবত পত্রিকা, তার সমস্ত গ্রন্থ ইত্যাদি প্রকাশন আরম্ভ করেন। এই পরিক্রমা বন্ধ হয়ে গিয়েছিল, পরে ইঙ্গারি কৃপাতে আবার সমস্ত বিপুল ভাবে নদী ধাম পরিক্রমা কার্তিক মাসে অন্য সব জায়গা প্রচার ইত্যাদি সমস্ত করেছিল। সময় আমাদের খুব কম, আপনাদের কষ্ট হবে, আমরা এখান থেকে চৈতন্য মঠে দিয়ে যাবো, আর চৈতন্য মঠ থেকে ফের আবার আমরা যাবো
চান্দকাজি
সমাপ্ত করবো। যেখানে আপনারা বসেছেন এই গুরু মহারাজ এইখানে স্থান সরিয়ে দিয়ে আর এই স্থান তিনি ভক্তি বিজয় ভবন যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে স্থাপন করেন। যখন প্রভুপাদ প্রকট হলেন কলকাতাতে তখন কতগুলি উপদেশ দিয়েছিলেন, এবং উপদেশ দেওয়ার পরে তাহাকে ওইখানে কতগুলি লোক প্রস্তাব করলো যে কলকাতার নিমতলাকে তাহাকে ওখানেতে সংস্কার করা হবে। গুরু মহারাজ এই শুনে একেবারে লাল হয়ে গেলেন, বলে যে কাহার বুকে পাঠাইবেন যে সে তাহাকে ওইখানে নিমতলাতে তাহার এই সুন্দরতে কোমল অত্যন্ত সুন্দর সংসদ আর তাহাকে ওইখানে তাকে দাঁড় করা হলে দেখি যে কে করে, তখন তিনি ওখান থেকে ব্যবস্থা করে দিয়ে আর এইখানে তাহাকে আনা হলো শুনে প্রভুপাদকে। গুরু মহারাজ বলতেন যে আমি সারা রাত ধরে আমি এইখানে তাহার সমাধি খনন করি আর বিধিবত তাহাকে এইখানে সব সমাধ করা সমাধিস্থ করা হলো। সব লোক যত ছিলেন তখন আমাদের গুরু মহারাজের তারা এই সকল কথাকে অনুমোদন করে দিয়ে সকলে মিলিত হয়ে এইখানে থাকে। এইখানে তিনি গুরু পাদপদ্মের তিনি প্রচেষ্টায় তাহার বিধিপতি এই কথা সবগুলি শুনে সবই বাধ্য হয়ে তাহাকে এখানে সমাধিত করছেন। আমরা সেই প্রভুপাদের নিকটেতে প্রার্থনা করি যাতে আমরা শুদ্ধ ভক্তির কথাগুলি আমরা অনুশীলন করতে পারি আর শুনে আবার জগতেও আমরা সেই রকম হয়ে প্রচার করতে পারি। এই প্রভুপাদ করুণা করুন, আমাদের গুরু পাদপদ্ম আমাদেরকে করুণা করুন আর আপনাদের সকলকে করুণা করুন যে শুদ্ধ ভক্তির মধ্যে আমরা প্রবেশ করে তার করুণা উপলব্ধি করতে পারি। আর চৈতন্য মহাপ্রভুর বাণী আমরা একটা পিয়ন হয়ে জগতে আমরা ফের আবার প্রবল উৎসাহের সঙ্গে প্রচার করি এই প্রার্থনা করে আমার বক্তব্য
সমাপ্ত। চারিদিকে শ্রীবিগ্রহ আছে এই জন্য এইটাকে মহাকর মঠ রাজ এইটাকে বলে। এইখানে পাশে আমাদের গুরু মহারাজ কাঁঠালতলাতে থাকতেন ওইখানে আমরা যাব, পিছনেতে গৌরকিশোর দাস বাবাজ মহারাজের সমাধি, ওইখানে স্বানন্দ সুখত কুঞ্জ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ওইগুলিকে আমরা দর্শন করব। এইখানে চৈতন্য মঠ কি বিদ্যাহর নাট মন্দির কি জগৎগুরু শিল প্রভুপাদ কি পরিকর গণ কি গৌর প্রেমা। গৌরকিশোর দাস বাবাজ মহারাজ যখন কুলিয়াতে পায়খানার ভিতরেতে ছিলেন তখন সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণগড় আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বড় বড় অফিসাররা ওখানে গিয়ে বাবাজি মহারাজকে বলছে বাবাজি মহারাজ একটু দরজা খুলুন দরজা খুলুন। অনেকক্ষণ প্রতীক্ষা করলেন, ইনি খুললেন না। ইনি বলছেন আমার শরীর অসুস্থ, আমি নড়তে পারছি না। অনেকক্ষণ প্রত্যেক ওখানে দাঁড়িয়ে আবার ফের তিনি ঘুরে গেলেন, কেউ আসলে দরজা খুলেন না। উনি দেখেন যে বিষের গন্ধ অত বেশি যে পায়খানাতে তত গন্ধ নাই, যত বিষে এতে গন্ধ, বিষের গন্ধের দ্বারা হরিভজন হবে না, কিন্তু এই কানেতে তিনি ভজন করতে পারবেন। ওই সময়তে প্রভুপাদের আদেশ নিয়ে অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা পৃষ্ঠ উষ্ণুপার শিশু ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তাহার পিসিমা সরোজ পিসিকে সঙ্গে নিয়ে আর গোবিন্দ গৌর গোবিন্দ প্রভু যিনি কালেতে নেমি মহারাজ হয়েছিলেন আর চার পাঁচজন মিলে ওইখানে যান আর বাবাজি মহারাজকে ডাকেন, বাবাজি মহারাজ আপনার দর্শনের জন্য আমরা এসেছি, একটি দরজা খুলুন আপনার দর্শন করব আমরা। তিনি বলি আমি অসুস্থ, আমি আর নড়তে পারছি না, আমি খুলতে পারবো না। তখন আমাদের গুরু মহারাজ বললেন যে জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আমরা কৃপাপাত্র, তাহার আমরা শিষ্য,
আপনি একটু আমাদেরকে দর্শন দেন। এই বলবার সময় ও সরস্বতী ঠাকুরের শিষ্য তোমরা, আচ্ছা 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 বাবা, এসে খুলে দিয়ে তাহাকে ভিতরে নিয়ে গেল। তখন গুরুমা তাহাকে প্রণাম করেন, তখন তিনি বলেন যে দেখ তোমার যাবতীয় বিপত্তি, যাবতীয় যা কিছু সব আমি গ্রহণ করলাম,
আপদ বিপদ,
আপদ বিপদ সব কিছুই, আর তুমি আজ থেকে প্রবল ভাবে প্রচার করবে আর হরি ভজন করবে। গুরু মহারাজ তাহার কৃপা স্মরণ করে চুচুড়োতে এত কানতেন যে আমার উপরে কত লক্ষ লক্ষ বিপত্তি আসলো, বহু বিপত্তি আমরা সব এসেছি দেখেছি। আমাদের আসবার পরে ওর পূর্বেও কত রকম তাহার উপরে বিপত্তি এসেছে, এমনকি হাইকোর্টেতে মার্ডারের কেসের মধ্যে তাকে লাগিয়ে দিল সব, যে শুদ্ধ ভারতে প্রচার করেন আর প্রভুপাদের প্রতি তাহার অত নিষ্ঠা, এই জন্য ঈর্ষাপরায়ণ হয়ে লোক এইসবগুলি করেছিল, কিন্তু সব ইনারি কৃপাতে ঝড়ের মতন সব এই উনার কৃপা স্মরণ করে দিয়ে আর তিনি এই অঝোর নেতৃত্বে তিনি ক্রন্দন করেন। বিশেষ করে গুরু মহারাজই পর্যবেক্ষক মহারাজ বললেন ওই সমাধি ও পার্থীকে প্রভুপাদের আসে এসেতে নিয়ে এসে এইখানেতে তাহাকে সমাধিস্থ করে, এই জন্য তাহার প্রতি এত আকর্ষণ বিশেষ ছিল। এইখানেতে যখন তিনি কুলিয়াতে অথবা ওখানে ছিলেন, তখন একজন লোক বাবাজি মহারাজে দুদিনের কাছে এসে একটু তাহার কাছে সেবা করেছিল, পরবর্তীকালে সেটি থাকতে পারলো না, সেটি বিবাহ করল, বিবাহ করে তাহার স্ত্রীকে নিয়ে বাবাজি মহারাজের কাছে আসলো। বলে বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, বড় একটা সুখের কথা গৌরী, আমি কৃষ্ণের দাসী সংগ্রহ করেছি, আপনি আশীর্বাদ করুন আমি কৃষ্ণের সংসার করতে পারি। তখন বাবাজি মহারাজ বলেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বেশ করেছ, কৃষ্ণের সংসার করেছ আর কৃষ্ণ দাসী সংগ্রহ করেছ, তাহলে একটি কাজ কর, যেরকম হয়তো ব্রজেতে গোপরা তার স্ত্রীগণকে রোজ পূজা করতো, চরণের পূজা করতো আর ভোগ বুদ্ধি রাখতো না, তুমি এই কৃষ্ণদাসীকে সংগ্রহ করেছো, বেশ আমি আনন্দিত, তুমি এই স্ত্রীকে তুমি রোজ পায়েতে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার করে তার সেবা করবে, খবরদার একদিনের জন্য বুদ্ধি তোমার ভোগ বুদ্ধি তাহার প্রতি না হয়। এই শুনেই সেটি সেখান থেকে পারে একদিন এইরকম হয়েতে একজন লোক বাবাজি মহারাজ কৃপা চায়, কাশিম বাজারের রাজা ছাড়া আর অন্য লোক, সে যখনই আসে বলে যে সে বাবাজি মহারাজ আমাকে কৃপা করুন, কৃপা করুন, কর ধনে লক্ষ্মী পুত্র প্রপৌত্র দ্বারা আমার এই সবগুলি সমৃদ্ধ হবে, এইরকম বর চায়। বাবাজি মহারাজকে যখনই আসে এইরকম বিরক্ত করে, তখন তিনি বলেন যে কৃপা লিবি, কৃপা লিবি তুমি, এক ডোর কপিন খুলে দিয়ে আর তাহাকে বললেন লে কৃপা। তখন সেটি ওখান থেকে পালায়ন করলো আর ওখানে থাকলো না, যদি সেটি নিয়ে নিত ডোর কপিন তাহলে কি হতো, জগতের মধ্যে কত একটা বড় ভক্ত হতো, কিন্তু তার কৃপা নিতে পারে না, সত্যি সত্যি কেউ কৃপা নিতে চায় নাই, বলে যে আমি যে সংসারেতে আছি, গৃহেতে আছি, ধন ধান্য এই সবগুলি আমার, আপনি দেন এইটি কৃপা, কিন্তু শুদ্ধ ভাবেতে রূপ সনাতনের মতন ইনার মতন পরম বিরক্ত অকিঞ্চন নিষ্কিঞ্চন হয়ে ভগবত ভজন করব এই বৈষ্ণব কৃপা, অনেকে খুব বহু বিরল লোক সেটি চায়, যদি সেই দিনে সে গ্রহণ করতো না তাহলে তার কীরকম হয়ে জীবনটাই পাল্টে যেত, কিন্তু সেটি গ্রহণ করতে হবে। একদিন একটা কোনো ধনী লোক এসে বলল বাবাজিকে, বাবাজি মহারাজ আমি এই নদ্বীপ ধামেতে এক কাঠা জমির সংগ্রহ করেছি, এইখানে একটা ভজন কুটি বেশ ভালো সুন্দরভাবে করে আর এইখানেতে ভজন করব। বাবাজি মহারাজ তুমি নদ্বীপ ধামের এক কাঠা জমির সংগ্রহ করেছ, আর এখানকার একটি ধুলি কণা সমস্ত পৃথিবীর বৈভব এমনকি ব্রহ্মাণ্ডের যত বৈভব অর্থ এত দ্বারা একটি ধুলি কণা কিনতে পারা যায় না, আর তুমি এখানেতে এক কাঠা জমিন তুমি সংগ্রহ করে এখানে ভজন কুটি করে তুমি ভজন করব, এইরকমভাবে ভজন হয় না, ভজন করতে গেলে নিষ্কিঞ্চন অকিঞ্চন হয়ে এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণের, তাহলে ভগবত ভজন, বিনা নিষ্কিঞ্চন হলে ভগবত ভজন সম্ভব না। এই কত রকমের সব শিক্ষা এই গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ দিয়েছিলেন। এই এইখানেতে শিল জগৎ গুরু শিল ভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইখানেতে স্বানন্দ সুখাত কঞ্জ এইখানেতে স্থাপন করে, একদিকে রাধাকুণ্ড আর একদিকে শ্যামকুণ্ড। বাম দিকেতে এই পাশে যে আছে এই হচ্ছে রাধা কুণ্ড, আর ওই পাশে যে হচ্ছে সেটি হচ্ছে শ্যাম কুণ্ড। মাঝখানেতে যুগজন মিলন স্থান, শ্রীল প্রভুপাদ ওইখানেতে মাঝখানেতে বসে রাধা কুণ্ডেতে শ্যাম কুণ্ডে স্নান করে, অষ্টকালীয় লীলা এখানে চিন্তন করে। এইখানে শুনেছি যে লক্ষ কত কোটি শত কোটি হরিনামের যজ্ঞে এইখানে তিনি করেছিলেন এই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তাহারই এই নির্মিত এই রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড আপনার সবগুলি দর্শন করছেন। এইখানে থেকে এই যে চৈতন্য মঠ, এইখানেতে বিশ্ব ব্রহ্মাণ্ডেতে সর্বত্র পাশ্চাত্য দেশ বাংলাদেশ ভারতবর্ষের সর্বত্র এবং বাংলার বাহির ভারতের বাহিরে ইংল্যান্ড আমেরিকা ইত্যাদি দেশেতে এইখান থেকে তিনি প্রচার আরম্ভ করেন। এইখানেতে চারটি সম্প্রদায়ের মূর্তি ওইখানেতে চৈতন্য মঠের চারপাশেতে আর ওইখানেতে স্থাপন করেছিলেন, আর এইখান থেকে বিপুলভাবে প্রচার করেছিলেন। এইখানে আমরা যাব এখনই, একটি কাঁঠাল গাছকে আমরা পরিক্রমা করে প্রণাম করব। কেন? গুরুপাদ পদ্ম আমাদের ওইখানেতে থাকতেন প্রথম অবস্থাতে, তখন প্রভুপাদের জমিদারি ছিল, একটি জমিদার একটি কোনো প্রজারা একটি কপর্দক দিত না জমিদারি নামে। প্রভুপাদ বলেন যে সাহেব এই জমিদারিটা কেউ সম্ভালাইতে পারে না। তখন ইনি বলেন যে প্রভু আপনি আদেশ করলে হয়ে যাবে, তখন তাহাকে জমিদারি ছেড়ে দিলেন। তখন বয়স কত? 18 বছর, 19 বছর কি 20 বছর। বাড়িতে 8 বছর থেকে জমিদারি সম্ভালতেন আমাদের গুরুপাদ পদ্ম, রাজঘরানার লোক, আর তাহার বড় ভাইরা ছিল কিন্তু কেউ সব দেখতে পারত না। ইনি 8 বছর বয়স থেকে মা তাহার উপরে ভার দিয়েছে, এই জন্য ওই সবগুলি জমিদারি সম্ভালাইতেন। এখানে এসে প্রভুপাদের আদেশ করাতে ওই জমিদারিকে তিনি সামলাইলেন। আর একদিনেতে ওখানকার যত বুঁদে মুসলমান আর বড় বড় সব ধনী ছিল ওদেরকে ঘরে ডেকে এসে পেয়াদার দ্বারা আর তাহাকে খাটের নিচে ওই কঠল তালাতে ফেলে দিয়ে আর 2-4টি চাবুক লাগবাইয়ে দিলেন। তখন সব ত্রাহি ত্রাহি করে যত একদিনেতে সব ওসুল হয়ে গেল, আর ধীরে 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 এইসবগুলি বাড়তে লাগলো। এইখানেতে গুরু মহারাজের স্মৃতি জড়িত আছে। এইখানে 2টি ঘোড়া বাঁধা থাকতো, 2টি বেশ ভালো ভালো ঘোড়া, আর ওই রূপে তিনি চড়তেন, আর চড়ে জমিদারিও দেখতেন আর সুন্দরভাবেতে সমস্ত এর ব্যবস্থা করতেন। এইখানেতে গোস্বামী মহারাজ এসেছিলেন, ওই সময়তে গোস্বামী মহারাজকে আপ্যায়িত করে দিয়ে আর তার কাছে চাঁদা বাঁধিয়ে দেওয়া হলো কত, 5 টাকা
10 টাকা
আর বাবু বড় বাবু দিলেন 5 টাকা মাত্র। তখন এই 10 টাকা মানে কত, 10,000 টাকা দাম, আর ওই দিয়ে মঠ চলতো। পরবর্তীকালেতে উনি বলেন আমি মঠ ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিয়ে আমি আসছি। তখন সকলেই বারণ করে না না প্রভু আপনি আসবেন না, তাহলে তো আমাদের মঠ কিরকম চলবে। তখন এসে মারি তো গান্ডার আর লুটি তো ভান্ডার, বড় বড় সেট গলি কাছে কার ইত্যাদি নিয়ে যায় সেখানে থেকে নিয়ে এসে এখানে সাজনা শাক আর অন্য অতটুকু আর সজনা শাক দিয়ে পেট ভরা হতো তখন ওই ব্রহ্মচারী অবস্থাতে আমাদের গুরু মহারাজ এসব। আজকে আমরা তো ওইগুলি কোনোরকম কল্পনা করতে পারবো যে কত কষ্ট করে করেছিল। আমাদের সময়তে আমরা যখন 3-4 জন ছিলাম তখনও আমাদের কষ্টে তোমরা কল্পনা করতে পারবো না যে সে কীরকম আমরা গুরু সেবা তখন আমরা করেছিলাম। অতএব তাহা গুরু মহারাজের ছিল গুরু নিষ্ঠা, ব্রহ্মাণ্ডে দিগ দিগ হয়ে যাবে কিন্তু অত প্রবল গুরু নিষ্ঠা যে গুরু নিষ্ঠার বলেতে তিনি অল্প সময়ের মধ্যে কীরকম হয় তিনি প্রচার করেন, যেরকম হয় প্রভুপাদ প্রচার করেছেন। আজকে আমরা শ্রীল গৌরকৃষ্ণদাস বাবাজী মহারাজের পাদ পদ্মেতে অস্মাদীয় গুরু পাদ পদ্মে চরণেতে আমরা প্রণতি জ্ঞাপন করে দিয়ে ক্রমশ তাহার ওই কঠল তালাতে দিয়ে তাহা পরিক্রমা করে তারপরে চান্দ কাজী সমাধিতে যাব, আর সেইখান থেকে শ্রীধর অঙ্গন আর শ্রীমন্ত দ্বীপকে ওইখান থেকে প্রণাম করে ফিরে এসে আমরা যোগপীঠেতে উপস্থিত হব, সেইখানেতে প্রসাদের ব্যবস্থা আছে। ব্রহ্মচারী কি কোনো যাত্রী এখানে চৈতন্য মঠে
যোগপীঠে
না না চৈতন্য মঠে এখানে ওদের রান্না আর সব খাবার ব্যবস্থা আছে, ওর মধ্যে কোনো একটি লোক আমাদের ব্রহ্মচারী যেন না ঢুকে, কোনো যাত্রী না ঢুকে
যোগপীঠেও
ওদের আছে
যোগপীঠে তো যায় বেশি আমার ছেলেরা
যোগপীঠ যা হয় আমাদের যারা ওই আমাদের সচিমা যে রন্ধন করবেন রন্ধন করছেন রন্ধন তৈরি হচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া দেবী সে খিচড়ান্ন হচ্ছে, মহাপ্রভু খিচড়ান্ন আর শাক খুব প্রিয়, আমরা ওই প্রসাদ পাবো আর জীবনকে ধন্য মনে করবো। ওইখানে যেন কোনো ব্রহ্মচারী অথবা কোনো লোক ওদের রান্নাঘর আর ইত্যাদিতে প্রবেশ না করে, যদি প্রবেশ করে বদনামি আমাদের হবে। এই জন্য খুব সাবধান, কোনো ব্রহ্মচারী ওখানে আমাদের মঠ ছাড়া আর কোথাও আপনার সব যাবেন না। হ্যাঁ, যদি ওরা ডাকেও তাহলে না, যদি আমরা যাই তারপরে দেখা যাবে, আমরাও যাবো না। এই জন্য আমরা গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে প্রার্থনা করি যে তাহার মতন আমরা নিষ্কিঞ্চনাধীন হয়ে হরিভজন আমরা করতে পারি। এই বক্তব্য রেখে আমি সমাপ্ত করি।
অন্তিম পরিক্রমা আমাদের মূল উদ্দেশ্য অন্তর্দ্বী মায়াপুর যোগপীঠ ধ্যান। আমরা এই যে ধ্যানকে লক্ষ্য করে আমরা পরিক্রমা করছি। কৃষ্ণ তাঁর লীলা উপসংহার করবার পরে গোলোক বৃন্দাবনেতে বিচার করেছিলেন যে রাধায়া প্রধান মহিমা কৃষ্ণ রাধা তিনটি ভাব আস্বাদন করবার জন্য তাহার তীব্র লালসা হয়, যেরকম রাধার প্রণয় মহিমা কি প্রকার তাহার কৃষ্ণচন্দ্র যে বেণুমাধুরী লীলামাধুরী রূপমাধুরী কর্মাধুরী লীলামাধুরী ইত্যাদি যে চার প্রকারের বিশেষ মাধুরী শ্রীমতী রাধিকা স্বাদন করেন সে কি প্রকার, এই মাধুরী যা স্বাদন করে তার কি জাতি আনন্দ হয় শ্রীমতী রাধিকা কৃষ্ণ প্রেমের বিষয় হওয়ার জন্য এটা অনুভব করতে পারেন। তাহার তীব্র লালসা জাগল, এই জন্য লালসার পূর্তি করবার জন্য তিনি এইখানে রাধা ভাব অন্নকান্তি অঙ্গীকার করে এইখানে গৌরাঙ্গ রূপেতে সচিনন্দন গৌভাগ রূপেতে অবতীর্ণ হন। সঙ্গে সঙ্গে তাহার যে আর একটা যে গৌণ কারণ ছিল নাম এবং প্রেম প্রদান করা, সেটি তিনি করলেন। ব্রহ্মা একটি কল্পেতে পূর্বে দেওয়া হয়েছিল যে প্রেম নাগ প্রভৃতি সে প্রেম বহুকাল পর্যন্ত দেওয়া হয় নাই, সে জীবের যতটুকু প্রাপ্য সেই প্রেম দেওয়ার জন্য তিনি জগতে এসেছিলেন। তাই তিনি বলছেন অনর্পিতচারিণ চিরাগ কর্ণিয়া অবতীর্ণ করো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস শ্রীমতী রাধিকা এটি দিবা যায় না, তাহার শোভা স্বরূপ যে তাহার দাসীর স্বরূপ এইটি দেওয়ার জন্য তিনি জগতে তিনি এসেছেন। সঙ্গে সঙ্গে যুব ধর্ম উপস্থিত হয়েছে তৃতীয় কাজ, আর চতুর্থ হচ্ছে অদ্বৈতাচার্যের প্রার্থনা তৎক্ষণাৎ তিনি জগতে আবির্ভূত হয়েছেন। সেই সচিন গৃহেতে এইখানেতে নিম্ব গাছ দেখছেন, এইখানেতে সচিন গৃহেতে এইখানেতে তিনি আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 500 বছর পূর্বে। এইখানে সচিন যখন তিনি বাল্যাবস্থাতে বহু রকমের লীলা করেছিলেন কাশীতে অদ্বৈতাচার্যের পাঠশালা সংস্কৃত পাঠশালা সেইখানে বিশ্বরূপ ইত্যাদি অধ্যয়ন করতেন। সেইখানে চৈতন্য মহাপ্রভু যখন যেতেন নিমাই তখন অদ্বৈতাচার্য তাহার দিকে দেখে আশ্চর্যচকিত হয়ে যে এই বালকটাকে আজ পর্যন্ত আমার চিত্তকে কেউ আকর্ষণ করে নাই, কিন্তু এই বালক আমার চিত্তকে আকর্ষণই চাকে। মহাপ্রভু মন্দ মন্দ মুচকি হেসে তিনি মনে মনে বলছেন আচ্ছা তুমি আমাকে ওইখান থেকে নিয়ে আসবে আর তুমি আমাকে চিনতে পারছো না, আচ্ছা একদিন আসবে তুমি ভালো করে বুঝতে পারবে। এই সচিন অঙ্গনেতে শেষ দেবে উপস্থিত হয়েছিলেন, চেতন মহাপ্রভু তাকে নিয়ে খেলাধুলা করছিলেন এই বাড়িটি। এইখানেতে তিনি যে হাঁড়িগুলি ফেলে দেওয়া হতো চৈতন্য মহাপ্রভুকে নিমাই পণ্ডিতকে, নিমাইকে পাঠশালা বন্ধ করে দেওয়া হলো, বিশ্বরূপ তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, এই জন্য এই ছেলেটি সন্ন্যাস না করেন, এই জন্য তার পড়ালেখা বন্ধ যখন করে দেওয়া হলো, তখন তিনি বাড়ির পিছনের দিকে বর্জহানিতে তিনি বসে গেলেন। সচিমা বলি, ওখানে তুমি কেন বসাছ পবিত্র স্থানেতে? খারাপ ফলেতে তিনি বললেন যে তুমি পড়াও না আমাকে, আমি কিরকম বুঝবো যে এটা ভালো না মন্দ না পবিত্র না পবিত্র, এইরকম লীলা তিনি করেছিলেন। কেশব কাশ্মীরিকে এইখানে পাশেইতে ঘাট, জগন্নাথ ঘাট আছে, গঙ্গা ঘাট অথবা কি নাগরিয়া ঘাট, ওইখানেতে পর্বাগনকে নিয়ে চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত এইখানেতে তিনি বসেছিলেন। এইখানেতে কেশব কাশ্মীর আসে এবং তাহাকে ছড়মাত্রেতে তাকে পরাস্ত করে দেন। এইখানেতে অন্যান্য সমস্ত লীলা করেছিলেন, শেষ পর্যন্ত এইখানে থেকে তিনি সন্ন্যাস লীলা করবার জন্য নিদিয়া ঘাটেতে পার হয়ে গিয়ে আর চলে যান। তিনি পার হয়ে কণ্টক নগরীতে সেইখানেতে সন্ন্যাস হয়েছে। এইখানে পাশেতে গদাধরে পণ্ডিত ভবন আছে নিকটেতে, এইখানে শিবাসঙ্গম, শিবাসঙ্গম সংকীর্তন রাসস্থলী, সেইখানেতে মহাপ্রভু সমস্ত পরিকরগণকে নিয়ে আর ওইখানে সংকীর্তন রাস ইত্যাদি তিনি করতেন, সেইখানে খোল ভাঙা ডাঙা ইত্যাদি রয়েছে। তারপরেই আমরা চন্দ্রশেখর ভবনেতে গেলাম, সেইখানে চন্দ্রশেখর ভবন, সেইখানেতে রুক্মিণী ভাবতে তিনি নৃত্য করেছিলেন, যাকে দেখে অদ্বৈত আচার্য ইত্যাদি সকলেই একেবারে মুগ্ধ হয়ে গেলেন। ওইখানেতে শ্রীল প্রভুপাদ তিনি ওইখানে থেকে চৈতন্য মঠ স্থাপন করে বিশ্বের সর্বত্র কৃষ্ণ ইত্যাদি প্রচার করেছিলেন। সেই সমস্ত স্থান চান্দ কাজী সমাধি আপনারা সকলে দর্শন করলেন। মূলেতে এই স্থান হচ্ছে মূল, এইখানেতে বিশ্বের থেকে সর্বত্র মহাপ্রভু কথা, চৈতন্য মহাপ্রভু বাণী, প্রেম ধর্ম নাম সংকীর্তন সমস্ত বিশ্বেতে তিনি প্রচার করেন।